তিনি ছিলেন খুবই আমলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী, আলিমে দিল খোদা ভীরু, কি যে শান ও মান আলা হযরতে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نبي رحمة شفيع امت صلى الله تعالى عليه وآله وسلم ارشاد করেন তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ফয়জানে আলা হযরত ট্রান্সমিশন আর সফরুল মুজাফফর মাস আসলেই যে মহান হস্তি নিয়ে আলোচনা করা হয়, তিনি আর কেউ নন, ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত পারওয়ানে শাম এ রিসালাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি। অসংখ্য গুণাবলী সমৃদ্ধ এই ব্যক্তিত্ব, অসংখ্য নেয়ামত রাজি আল্লাহ পাক তাকে দান করেছেন, অসংখ্য ইলম তাকে দান করেছেন, সুবহানাল্লাহি ওয়া হামদি। তাই তো এই ব্যক্তি একটি সাবজেক্ট হয়ে গিয়েছেন এবং তাকে নিয়ে আমরা আলোচনা করব। ওনার উরুজ শরীফ 25 সফরুল মুজাফফর এরই ধারাবাহিকতায় মাদানীচুল বাংলার মধ্যে ট্রান্সমিশন আলা হযরত শুরু হয়ে থাকে এবং আলা হযরত রহমতুল্লাহ আলাইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনেক দিক রয়েছে, যেমন বলা হয়ে থাকে আলা হযরত এক মহাসমুদ্রের নাম। তো ইনশাআল্লাহ তাআলা এবছর এই আলা হযরত ট্রান্সমিশনে আমরা একটি অনুষ্ঠান নিয়েছি, আর তা হচ্ছে আলা হযরতের গুণাবলী সম্পর্কিত। সাথে রয়েছেন আমাদের মুনাওয়ার ভাই ইনশাআল্লাহ তাআলা। মুনাওয়ার ভাই থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করব, আলা হযরতের বিভিন্ন গুণাবলী সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানব। মনে রাখবেন, বর্ণিত রয়েছে যেখানে আল্লাহ ওয়ালাদের আলোচনা হয়, যেখানে আল্লাহ পাকের নেক বান্দাদের আলোচনা হয়, সেখানে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়। নিঃসন্দেহে আলা হযরত আল্লাহ পাকের একজন নেক বান্দা, প্রিয় ভাজন, আল্লাহ পাকের বলি এবং চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ। তো তার আলোচনা করা রহমত পাওয়ার মাধ্যম ইনশাআল্লাহ তাআলা। এই নিয়তে আমরা আজকের আলোচনার মধ্যে সামিল হব। আপনারাও যারা আমার সাথে যুক্ত হয়েছেন, আমরা শুরুতে নিয়ত করেছি ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য বয়ান করব। আপনারা নিয়ত করুন, বয়ান শুনবেন, পাশাপাশি যে আলোচনাগুলো হবে এর উপর আমরা নিজেরা আমল করব। আপনারাও নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা যেই গুণাবলী সম্পর্কিত আলোচনা হবে সেই গুণাবলী যেন আল্লাহ পাক আমাদেরকেও দান করে দেন, আমিন। শুরুতেই আজকের আলা হযরত রহমতুল্লাহ আলাইহি এর যে গুণাবলী সম্পর্কে জানব সেটা মুনাওয়ার ভাই থেকে জেনে নিই। জি মুনাওয়ার ভাই, আজকের কী নিয়ে আলোচনা করবেন?
বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির অসাধারণ গুণাবলী
জি
সারাটা জীবনের মধ্যে ছিল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হলো তাকওয়া পরহেজগারি।
তাকওয়া পরহেজগারি, জি সুবহানাল্লাহ। শুরুতে আমরা যদি জানি তাকওয়াটা মানে কি এবং পরহেজগারি মানে কি, তাহলে এর পরক্ষণে আসবো আমরা ইনশাল্লাহ আলা হযরতের সাথে, আমরা এটার সাথে কম্বাইন করব।
তাকওয়ার সংজ্ঞা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। কেউ কেউ বলেছেন যে গুনাহ মুক্ত জীবন অতিবাহিত করার নামই তাকওয়া।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কেউ কেউ বলেছেন যে আল্লাহ পাকের ভয়কে সদা অন্তরে জাগ্রত রেখে আল্লাহর ইবাদত করার নামই তাকওয়া।
সুবহানাল্লাহ।
তো এভাবে তাকওয়া পরহেজগারি, এক কথায় বলা যায় আল্লাহ পাক বান্দাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা নবীর তরিকায় একনিষ্ঠভাবে ধাবিত হওয়ার নামই তাকওয়া পরহেজগারি।
তাকওয়া পরহেজগারি, তাকওয়ার আরেক নাম খোদা ভীরুতা, আল্লাহ পাকের ভয় নিজের অন্তরে রাখা, খোদা ভীতি, যেন সকল আমলকে আল্লাহ পাকের সন্তুষ্টি চিত্তে আমরা করি এবং আল্লাহ পাক যখন কোনো মানুষ গুনাহা করে ফেলে তখন যেন আল্লাহ পাকের ভয় নিজের মধ্যে চলে আসে যে আর কেউ না দেখছে আল্লাহ পাক দেখছে।
আর তাকওয়া পরহেজগারির বিষয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বান্দাদেরকে আহ্বান করে জানিয়ে দিয়েছেন। যেমন একটা আয়াতে কারিমা সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত,
আচ্ছা,
আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ আকবর! একটি আয়াতে কারিমার মধ্যে এত সুন্দর সুন্দর তাফসীর আছে যে একটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক তার বান্দাদের মূল মাকসাদটাই বয়ান করে দিয়েছে,
জামে
অন্তরে আল্লাহর ভয়কে রাখা। আচ্ছা, কেমন ভয়? যেমন রাখা দরকার,
আল্লাহ আকবর,
তারপরে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যদি আমরা পৃথিবীতে অনেক কাজ করলাম, অনেক কাজ করলাম সারা দুনিয়ার মধ্যে আমার ঢঙ্কা বাজছে, কিন্তু আল্লাহ না করুক মৃত্যুর সময় যদি আমি মুসলমান না হয়ে মারা যাই,
ইমান চলে যায়,
ইমান হারা হয়ে মারা যাই,
ওহো,
সুবহানাল্লাহ, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক মুসলমানের সারা জীবনের মকসাদ উদ্দেশ্য সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছে যে বান্দাকে দুনিয়াতে পাঠানো হয়েছে ইবাদতের জন্য। এখন ইবাদত কীভাবে করতে হবে? আল্লাহ পাকের ভয়টাকে অন্তরে রাখতে হবে। আচ্ছা, ভয়ও যে রাখবো কেমনভাবে? যেমন রাখা দরকার। তারপরে যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কেননা আমি সারাটা জীবন যত নেকির কাজ করি না কেন, সারা দুনিয়া যত কল্যাণের কাজ করি না কেন, সমস্ত কিছুর বিনিময়ের উত্তম প্রতিদান পাবো ওই সময় যখন আমি মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হব। কেন? আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, আর অনন্তকালের সুখ জান্নাতের মধ্যে ওই ব্যক্তিরে পাবে যারা মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হবে,
ইসলামের সাথে যাবে। হোক গুনাহগার, কিন্তু যদি ইমানের সাথে কমপক্ষে ইন্তেকাল হয়,
কখনো না কখনো সে
জান্নাতে যাবে।
জি, তো এই যে বিষয়টা, তো এর মধ্যে খোদা ভীতি, তাকওয়া, পরহেজগারিতার সম্পূর্ণ দর্শ আছে আলহামদুলিল্লাহ। আজকে যে মহান ব্যক্তিত্বের আলোচনা আমরা করছি, করার জন্য একত্রিত হয়েছি, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই এর পুরো জীবনটাই তাকওয়া পরহেজগারির মডেল।
সুবহানাল্লাহ।
নাবালিক
আল্লাহ পাকের
থেকে শুরু করে,
জি, আল্লাহ পাকের যে অলিগণ হয়ে থাকেন, মানে আল্লাহ পাকের মনোনীত যারা বান্দা হয়ে থাকেন, যাদেরকে আল্লাহ পাক তার প্রিয় ভাজন বানাবেন, প্রিয় ভাজন হবেন, তাদের জিন্দগি, তাদের জীবনী অবলোকন করলে, অধ্যয়ন করলে দেখা যায়, যেটা বললেন, শৈশব থেকেই, সেই শুরু থেকেই তাদের মধ্যে কিন্তু তাকওয়া পরহেজগারির একটা উত্তম নিদর্শন আমরা পেয়ে থাকি।
সুবহানাল্লাহ। তো তাকওয়া পরহেজগারির তার সম্পূর্ণ জীবনের মধ্যে অনেক ঘটনা আছে, যেহেতু ইবাদত বন্দেগি এবং কিছু ঘটনাই বলার আমরা তো সুযোগ পাবো। প্রথমে আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকওয়া পরহেজগারিতার একটি বিষয় তুলে ধরব। যেমন আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক বেশি ইলমের দিন চর্চার মধ্যে, ইলমের খেদমত করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতেন। মানুষ ফিল্ডের মধ্যে যারা মুকাররির হয় তারা বিভিন্ন জায়গায় অনেক বয়ান করে, কিন্তু প্রকৃত আলেমে দিন যারা ফতোয়া দানের ক্ষেত্রে নিজেদেরকে নিয়োজিত রাখে, তারা অত বেশি ফিল্ডের মধ্যে কাজ করতে পারে না। কেন? কারণ কিতাবের জগতে তাদের অনেক ভ্রমণ করতে হয়। তো আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলাই অনেক ফতোয়া দিতেন। তো মাসআলার মধ্যে এসেছে যে যদি এমন কোনো ব্যক্তি যে দিনই মাসআলা মাসাইল এর ক্ষেত্রে, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে এতটাই ব্যস্ত থাকেন যে অনেক বেশি ব্যস্ত, তখন সুন্নাতে মুয়াক্কাদা যে নামাজগুলো আছে সেটা যে চাইলে ছেড়ে দিতে পারবে।
জি,
কিন্তু আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলার এই মাসআলা জানা থাকা সত্ত্বেও, নিজের ব্যস্ততা থাকা সত্ত্বেও, তিনি অন্যান্য ওলামায়ে কেরাম দেখে গেছে আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে ব্যস্ত ওই জামানার মধ্যে কোনো ওলামায়ে কেরাম ছিল আমাদের জানা নেই। তারপর আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তো দূরের কথা, মুস্তাহাব পর্যন্ত ছাড়তেন না। তো তিনি এই ব্যস্ততার মধ্যেও সুন্নতে মুয়াক্কাদা আদায় করতেন, নফল আদায় করতেন, আর জামাত সহকারে তো নামাজ আদায় করতেনই।
জামাতের ব্যাপারে তো আল্লাহ,
জি,
অসুস্থ অবস্থায় জামাতে,
এটাও আছে যে একবার জামাতের বিষয় আছে যে যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে শরীয়তের মধ্যে বা জামাত বর্জন করা যে কারণগুলো সেগুলো যদি না থাকে তো একটা মুসলমান সে মসজিদে গিয়ে নামাজ পড়বে, জামাত সহকারে নামাজ আদায় করবে। আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার একবার প্রচণ্ড অসুস্থতা হলো, অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার কারণে তার মধ্যে যে জামাত ধরা, জামাত যে তার উপর ওয়াজিব সেটা সাকিদ হয়ে গিয়েছিল,
যে জামাতের অংশ না আগ্রহ ছিল অনেক,
জি জামাতের মধ্যে আগ্রহ ছিল কিন্তু তার শরীয়তের সেই শর্ত সাপেক্ষে তিনি এখন জামাতে যাওয়া তার জন্য ওয়াজিব না। কিন্তু আল্লাহ হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি সারাটা জীবন সে জামাত বর্জন করেননি, বরং সবসময় জামাতের সাথে নামাজ আদায়ের চেষ্টা করেছেন। তো তিনি অসুস্থ অবস্থায়ও মানুষের সাহায্য নিয়ে মসজিদে গিয়ে উপস্থিত হয়ে জামাত আদায় করেছেন।
আল্লাহু
আকবার, এই তার পরহেজগারিতার ধরন। মাশাআল্লাহ,
নামাজের আহকামের মধ্যে আমির আলে সুন্নাত লিখেছেন 20টি কারণ রয়েছে জামাত বর্জনের।
জি,
এই 20টি কারণ যদি থাকে, এর মধ্যে আপনার অনেক অসুস্থতার কথাও লেখা রয়েছে, বৃষ্টির কথাও লেখা রয়েছে, ঘোর অন্ধকারের কথা লেখা রয়েছে, আরও অনেকগুলো বিষয় রয়েছে, যথেষ্ট কারণ রয়েছে। আপনি যেমনটা শোনালেন, এখান থেকে যদি আমরা একটু কম্পেয়ার করি আমাদের দিকে, তাহলে দেখা যায় যে আমরা আসলে এর ধারে কাছেও নেই। তৎকালীন সময়ে আল্লাহ হযরত রহমাতুল্লাহ আলাইহির ইলমি খিদমত এবং সব জায়গায় যে ওনার একটা ঢঙ্কা বেঁধেছিল এবং যেই সুনাম, এখন তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনি সুনাম অর্জন করছেন, আপনি আপনার বয়ানকে সোশ্যাল মিডিয়ায় দিলেন, সেটাকে পিছনে টাকা খরচ করলেন, আপনি ভাইরাল হয়ে গেলেন, অথবা ভাইরাল কোনো একটা টপিক নিলেন, আপনি এমনিতে কী হয়ে গেলেন, ভাইরাল হয়ে গেলেন, আপনাকে মানুষ চিনল, জানল, এবং আপনার প্লাস মাইনাস সমালোচনা আলোচনা করলো, সেটা আলাদা সাবজেক্ট। কিন্তু তৎকালীন সময়ে এ ধরনের সোশ্যাল মিডিয়ার সহলত ছিল না, সুযোগ ছিল না, তারপরেও গোটা বিশ্বের মধ্যে এবং আপনার আরব আজমের মধ্যে আলা হযরতের যেভাবে চর্চা হয়েছিল, যেভাবে তার কিতাবকে নিয়ে, এটা চর্চা কি তার নামের উপর হয়েছে, তার কাজের উপর হয়েছে, সে যে কাজ করেছেন, তার যে তাকওয়া পরহেজগারি ছিল, তার উপরে তার এই ঢঙ্কা বেঁধেছিল। তো তারপরেও তিনি দেখা গেল যে মসজিদ থেকে তার হুজরা কাছাকাছি, হুজরা শরীফ থেকে এখন তো হতে পারে অনেকে আছে, হুজরা থেকে মসজিদে আসে না, মানে হুজরা মানে ঘর, ঘর থেকে মসজিদে নামাজে আসে না, হতে পারে সে অনেক বড় নাম করা ব্যক্তিত্ব কিন্তু মসজিদে নামাজের মধ্যে আসে না, হয়তো এলাকার মধ্যে দেখা যাবে মানুষ বলবে যে মুখে কি মসজিদে নামাজে আসে, বলবে আসে না, তারে দেখি না, এভাবেই হবে।
জি,
তো কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার মধ্যে আল্লাহ পাকের ভয় দেখুন, তাকওয়া দেখুন, পরহেজগারি দেখুন, যে এত বড় ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তিনি মসজিদে গিয়ে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, এবং আমরা শুনলাম তার যে নফলের দিকে তার যে আপনার ই ছিল, তারপরে ফরজ ইবাদতের পাশাপাশি নফলের দিকে তার যে একটা ঝোঁক ছিল, নফল ইবাদত মুস্তাহাব্বাতের প্রতি আমাল, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এটাও তিনি ছাড়তেন না। আসলে হক্কানি রব্বানি যে আলিম দিন থাকেন, আল্লাহওয়ালার হয়ে থাকেন, আল্লাহ পাকের ওলি হয়ে থাকেন, প্রিয় ভাজন হয়ে থাকেন, এবং তিনি তো আলা হযরত রহমাতুল্লাহ আলাইকে সানি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলা হয়, চতুর্দশ শতাব্দী মুজাদ্দিদ, তো তার আমল আখলাক তো এমনটা হওয়াই উচিত যেভাবে আমরা আলোচনা করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। জীবন হবে
একবার প্রচণ্ড গরম এবং অস্বাভাবিক অবস্থার পরিস্থিতি সৃষ্টি হলো।
জি,
তো আরও কিছু প্রবলেম দেখা দিল। তো ওই সময়ের যারা আলিম উলামায়ে কেরাম ছিলেন, ফোকাহে কেরাম ছিলেন, তারা রোজা না রাখার বিষয়ে জানালেন। তো এই কঠিন অবস্থার মধ্যে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকে বলা হয় মাসআলা মাসাইলের মুস্তাহিদ। তিনি নিজের জন্য ফতোয়া নিজে দিলেন যে আমার জন্য রোজা রাখা ফরজ। কিভাবে? তিনি বললেন যে আমি এখন যে পরিস্থিতি, তো এখান থেকে যদি বের হয়ে অমুক এক জায়গায়, একটা জায়গার নাম নিয়েছিলেন, অমুক জায়গার মধ্যে আমি যাই, তো সেখানকার অবস্থা ঠান্ডা এবং স্বাভাবিক
রয়েছে,
এবং সেখানে গিয়ে সেখানে যদি কেউ অবস্থান করে তার জন্য রোজা রাখা ফরজ। তো আমার সামর্থ্য আছে সেখানে গিয়ে রোজা রাখা, অর্থাৎ যেহেতু আমার সামর্থ্য আছে ওখানে গিয়ে রোজা রাখা, তাহলে আমার উপরে রোজা রাখা ফরজ। তো এইভাবে আমরা আজকে একটা বাহানা দিয়ে রোজা ছেড়ে দিই, গ্যাস্ট্রিক বাহানা দিয়ে আমরা রোজা রাখি না, আমরা তো দুর্বল হয়ে যাব, পড়তে হবে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, অ্যাডভান্স চিন্তা করে আমি যদি রোজা রাখি অসুস্থ হয়ে যাব, ডক্টরের পরামর্শ আগে কোনো না কোনো পরামর্শে রোজা রাখার না রাখার বাহানা খোঁজে, কিন্তু আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই
রাখার বাহানা খুঁজতেন।
জামানার জামানার মধ্যে যারা ছিল ফুকাহে কেরাম তাদের উপর শ্রদ্ধা তো রাখলেন, কিন্তু নিজের তাকওয়া পরহেজগারির অবস্থাটা এমন যে সে কিভাবে রাখা যায় সেই পন্থা খুঁজলেন, নিজের রোজা রাখার ক্ষেত্রে সচেষ্ট হয়ে গেল।
আল্লাহু আকবার, পরহেজগারিতার নমুনা আসলে আল্লাহ হযরত, আল্লাহ পাকের সাদাকা আমাদের নসীব হোক,
আমিন।
যুগে যুগে অনেকেই দুনিয়াতে আসেন, আল্লাহ পাক প্রেরণ করেন, যাদেরকে রোল মডেল হিসাবে মানুষ গ্রহণ করে। তো আলা হযরত রহমতুল্লাহ এমন একজন ব্যক্তিত্ব যে তাকে মানুষ মডেল হিসাবে ব্যবহার করে থাকেন, তাকে ফলো করে থাকেন, তার মাসাইলগুলো, তার আপনার কথাগুলো, তার কার্যাবলীগুলো, এগুলো তিনি ই করে থাকেন। তো আমাদের উচিত হচ্ছে আমরাও যেন এই কাজগুলো করি, আমরাও যেন আর পরহেজগারিতার দিকে চলে আসি। দেখুন, মানুষ কি বলবে, লোকে কি বলবে, কোথায় যাব, কি করব, আগে নিজের কাছে, নিজের বিবেকের কাছে আপনার প্রশ্ন করি যে কাজগুলো আমি করছি। এখন বলে দিব, আরে সে তো অনেক অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, এটা তার পক্ষেই সম্ভব, আমাদের পক্ষে এত কিছু সম্ভব কোথায়? তো সম্ভব, আমরাও করার চেষ্টা তো করতে পারি, তিনি যা করেছেন তার চেয়ে আমরা একটু হলেও কম করতে পারি, অতটা আমরা করতে না পারলেও আমরা কিছুটা হলেও তো করতে পারি। তো এই কিছুটা হলেও যদি আমরা করতে পারি তাহলে সেদিকে আমাদের যাওয়া দরকার না, আমাদের সেদিকেই যাওয়া দরকার, সেদিক সেগুলো করা দরকার, ইবাদতের প্রতি আমাদের মনোনিবেশ হওয়া দরকার, পরহেজগারিতা নিজের মধ্যে নিয়ে আসা দরকার, আল্লাহ পাকের ভয় নিয়ে আসা দরকার। আল্লাহ পাকের ভয় আসলে এমনিতেই তো আপনার তার পরহেজগারি চলে আসবে, এই জন্যই তো তাকওয়া পরহেজগারি এর জিনিসটা একদম কাছাকাছি চলে আসছে। তো আলা হযরত রহমতুল্লাহ আলাইহির জীবনী যখন অধ্যয়ন করা হয় তখন প্রত্যেকটা পার্টে পার্টে দেখা যাবে, মাসাইলগুলো যখন আপনি পড়বেন, ফতেহ রাজবিয়া শরীফ কেউ যদি অধ্যয়ন করে, ওনার অন্যান্য কিতাব যদি অধ্যয়ন করে, অধ্যয়ন করলে দেখা যাবে যে পরহেজগারিতার আলম কী ছিল, উচ্চ পর্যায়ের পরহেজগারিতে ছিল, উচ্চ পর্যায়ে তাকওয়া ছিল।
তাকওয়ান ব্যক্তিদের একটি বৈশিষ্ট্য এটা যে তাদের দ্বারা অপচয় হবে না।
আচ্ছা,
তো অনর্থক কোনো খরচ হবে না, অনর্থক কোনো কাজ হবে না। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির তাকওয়ার ধরন এমন ছিল যে তাকওয়ান ব্যক্তিদের বৈশিষ্ট্য কিন্তু এটাই যে তারা অপচয় করে না, তারা অনর্থক কোনো কিছু নষ্ট করে না। তো এমন আমরা তো জানা অজানে অনেক কিছু করে ফেলি,
নষ্ট করে ফেলি,
অপচয় করে ফেলি, তো হারাম কাজে লিপ্ত হয়ে যাই। তো একবার আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই এর বাড়িতেই মিলাদ শরীফের আয়োজন হলো। গোসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাই এর ফাতিহাখানি উপলক্ষে, তো এই সময় তাবারক বন্টন হলো সব কিছুর পরে। তাবারক বন্টন হওয়ার সময় আমরা দেখি যে মিষ্টি দেক বা যে কোনো তো কোনো না কোনো কিছু না কিছু অংশ পড়ে যায়, এগুলো কেউ আর উঠায় না। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির বারগাহের মধ্যে এতটাই তাকওয়া পরহেজগারের দর্স মানুষ পেত এবং এতটাই চর্চা ছিল যে এক পর্যায়ে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখলেন যে গোসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ফাতিহা উপলক্ষে যে তাবারকের ব্যবস্থা করা হয়েছে, নিয়াজের ব্যবস্থা করা হয়েছে, সেটার কিছু অংশ জমিনের মধ্যে। তো এটা দেখে হয়তোবা পাটি চাটাই ইত্যাদি ছিল, কিন্তু সেখানে তিনি দেখলো। তো সাধারণত মানুষের নজর সেদিকে নেই, কিন্তু আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর তাকওয়া দেখুন যে ওলিদের সম্রাট যার ফাতিহা জন্য এটা আয়োজন করা হয়েছে, আরেকটা জমিনের মধ্যে। তিনি কি করলেন, হাত দিয়ে উঠালেন না, তিনি আদব সহকারে দুজন হয়ে বসে তার জিহবা মোবারক দিয়ে সে তাবারক চেটে উঠালেন।
আল্লাহ,
তো এটা দেখে মানুষ অবাক হয়ে গেল যে বুজুর্গানের দিনের তাবারকের প্রতি, বুজুর্গানের দিনের মধ্যে যিনি আলা, সেই গোসে পাকের তাবারকের প্রতি আলা হজরত রহমতুল্লাহ তাআলা এর ভালোবাসা, ভক্তি এবং এর মধ্যে তা তাকওয়া পরহেজগারি কেমন ছিল, যে অপচয় থেকে বাঁচালেন পাশাপাশি তাবারকের সম্মান
সম্মান। এখানে সাধারণ মানুষের চোখে আসলে এটা হয়তো দৃষ্টিকটুও লাগতে পারে অনেকের কাছে, আবার অনেকের কাছে আলা দরজার আপনার আমল মনে হতে পারে, যার যেরকম দৃষ্টিভঙ্গি সে সেরকম মনে করবে। আসলে আপনি দেখে থাকবেন মনোয়ার ভাই, এরকম কিন্তু হয়ে থাকে, আপনি কোনো হোটেলে খাবার খেতে গেলেন অথবা কাউকে নিয়ে গেলেন খাবার খাওয়াতে অথবা ই করলেন, খাবার বেশি হয়ে যায় অনেক সময়, দেখবেন ওই টেবিলে সেই টেবিলে ওখানে সেখানে মানুষ অর্ধেক খানা খেয়ে একটু খাবার খেয়ে উঠে চলে যাচ্ছে, আর এই খাবারগুলো মানুষ নিয়ে যাচ্ছে। আচ্ছা, কিছু হোটেল রয়েছে আপনার খাবারের দাম তো অনেক দাম, পাশাপাশি খাবারও অনেক দেয়, একজন মিলে সেই খাবার খেতে পারে না, একজনে খেয়ে সেই খাবার খেতে পারে না, এখন কি করবে, অল্প অল্প খেয়ে নিল, সেই খাবারগুলো সব ডাস্টবিনে ফেলবে। আমি একটা হোটেলে গিয়েছিলাম এক জায়গায়, তো এভাবে দেয়া হলো খাবার, এখন বললাম যে ভাই অর্ধেক নিয়ে আসেন, এখন বললেন যে অর্ধেক তো আনা যাবে না, যা আনা হয় তাই খেতে হবে, আর নয়তো এগুলো ফেলে দেওয়া হবে, কি বলেন? তখন আফসোসের সাথে সেই বয় বলল যে হুজুর, আসলে আমাদের আফসোসও লাগে, কিছু করারও থাকে না, এত এত খাবার নষ্ট হয় সেটা ধারণার বাইরে। এই খাবার নষ্ট অপচয় আমার মনে হয় আমরা আজকের দেখবেন বিশ্বব্যাপী খাবারের যে একটা দুঃসহ অবস্থা, আপনার নির্ভীকভাবে মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাচ্ছে, চাপা কষ্টের মধ্যে রয়েছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে, এর একটা কারণ এটাও রয়েছে আমরা খাবার অপচয় করি। ঘরের মধ্যে তো অপচয় হয় কিন্তু হোটেলের মধ্যে অপচয় বেশি হয়।
আমরা কিন্তু আজকে জীবনী আলোচনা করছি, এর মধ্যে একটা টপিক তাকওয়া পরহেজগারি। তো এই যে আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা খাবারের জিনিসকে আদব করলেন, এটার নিসবত সম্পর্ক বুজুর্গানের দিন হওয়ার সাথে থাকায় আদব করলেন, পাশাপাশি ইসলামের যে দর্স, ইসলামের যে শিক্ষা যে অপচয় থেকে বাঁচা, তো সেটার উপর আমল করলেন। আমরা যদি আজকে আমাদের ঘরের মধ্যে চাই বরকত, ঘরের মধ্যে যদি চাই যে আমাদের যা ইনকাম হবে এগুলির মধ্যে আমরা আমাদের জীবনটাকে স্বচ্ছলতার সাথে পরিচালনা করব, তাহলে কিন্তু আমাদের এই সুখ্যাতে সুখ্য বিষয়ে
খেয়াল রাখতে হবে।
বাচ্চা খাবার দিলাম, ছড়িয়ে ছিটে খেলো, কিছু ফেলে দিল, আচ্ছা আমরা খাবার খেলাম, আরেকজন খাবার খেলো, আমি তার খাবার খেলাম না, সে আমার খাবার খেলো না, বা খাবার বললাম যে বেশি হয়ে গেছে একটু নিয়ে নেন, না নিবে না। তো এই যে আমাদের মধ্যে যে অসামঞ্জস্যতাপূর্ণ একটা আচরণ দেখা দেয় সমাজের মধ্যে, ঘরের মধ্যে, তো এগুলো যদি আমরা দূর করি তাহলে ইনশাল্লাহ দেখা যাবে যে আজকে এই অনুষ্ঠান দ্বারা আমরা উপকৃত হব এবং ইসলামের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের জীবন মধ্যে অগ্রগতি চলে আসবে। আর যদি এগুলো না মানি, তো দেখেন আমাদের বিবেক আল্লাহ দিয়ে দিয়েছে, এখন আমরা যদি না মানি তাহলে না মানতে মানতে একসময় অবাধ্য হব, অবাধ্যতার ফল কি, জাহান্নামে গিয়ে পড়ব, কবরে আজাবে গ্রেপ্তার হব, এগুলো। আর যদি মানতে থাকি তখনও তো আলা হজরত হওয়া যায়, হ্যাঁ সমস্ত হজরত এর উপরে গিয়ে আলা হজরত হওয়া যায়। তো মনে রাখতে হবে যে আপনি একটা কথা পূর্বে বলেছিলেন যে আমরা তো তাদের মতো হতে পারবো না, অনেকে এই অজুহাতে নেকির কাজ করে না যে আমরা কি এমন পারবো নাকি, আমরা কি অমুক ওলি নাকি, কিন্তু মনে রাখতে হবে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য সর্বোত্তম আদর্শ বলে দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আপাদমস্তক পবিত্র কোরআনুল কারিমের আদর্শ তার মধ্যে ছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জীবনীতে ছিল। এখন আপনি আমি কি পারবো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হুবহু আমল করতে পারবো না, তার মানে কি আমরা অনুসরণ করবো না? আল্লাহ পাককে জানেন না যে আমরা পারবো কতটুকু, কিন্তু তারপরও আমার নবীকে আল্লাহ তাআলার হাবিবকে আমাদের জন্য মডেল হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছেন। তো আমাদের কাজ হলো সেই আদর্শ অনুযায়ী চলতে থাকা, আল্লাহ কামিয়াবি দেবেন।
কামিয়াবি দেওয়ার মালিক তো আল্লাহ পাক, আমাদের কাজ তো চেষ্টা করা, আমরা পরহেজগারিতে অবলম্বন করব। আমরা তাকওয়াবান হওয়ার চেষ্টা করব, আমরা ইবাদত করার চেষ্টা করব, আমরা তাকওয়াবান হওয়ার চেষ্টা, আল্লাহ পাকের নিকট দোয়াও করব আমরা, আল্লাহ পাক কামিয়াব দেনে ওয়ালা, আল্লাহ পাক আমাদেরকে যদি কবুল করেন তাহলে আমরাও ইনশাআল্লাহ তাআলা তাকওয়াবান পরহেজগার মুত্তাকি হতে পারব, ইবাদত গুজার হতে পারব। হাল তো ছাড়া যাবে না, আল্লাহর ওলিদের জীবনী যখন আমরা অনুসরণ করব, অনুকরণ করব, শুনব, জানব, পড়ব, অধ্যয়ন করব, যেমন আলা হযরতের জীবনী নিয়ে আমরা আলোচনা করছি আজকের, ওনার উত্তম গুণাবলী সম্পর্কিত বয়ান শুনছি, যার মধ্যে আমরা আজকে টপিক নিলাম তাকওয়া পরহেজগারি। তো আলা হযরতের কিছু ঝলক আমরা শ্রবণ করলাম, আরও অসংখ্য আপনার কথা রয়েছে, গুণাবলী রয়েছে, সব রয়েছে, তাকওয়া পরহেজগারি নিয়ে আরও অনেক ঘটনা রয়েছে যেগুলো আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করতে পারি না, কিন্তু যতটুকুই সম্ভব আমরা শুনলাম, আমরা তো নিয়ত করতে পারি যে আমরা ইনশাআল্লাহ তাআলা খাবারের মধ্যে অপচয় করব না, খাবারের মধ্যে আল্লাহ পাককে ভয় করব। আমরা তো নিয়ত করতে পারি যে আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি জামাতের সাথে নামাজ আদায় করতেন, আমরাও করব। আমরা তো নিয়ত করতে পারি যে তিনি সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে গায়রে মুয়াক্কাদা, মুস্তাহাব্বা নফল ইবাদত সহ রোজাও রাখতেন, আমরাও তো এগুলো করতে পারি, আমরাও তো নিয়ত করতে পারি যে না আমরাও এই কাজগুলো করব, আগে করতাম না এখন করব, ফরজ ইবাদত যদি ছেড়ে দেই তাহলে তো গুনাহ রয়েছে, সেগুলো থেকে তো অবাক করে আমরা এখন থেকে শুরু করি, আজকের থেকে শুরু করি, তাকেও অবলম্বন করি, আল্লাহ পাককে ভয় করি। দেখুন, আপনি যে কোনো কাজ করতে যাবেন, যে কোনো কাজ করবেন, কেউ দেখছে না কিন্তু আল্লাহ পাক তো দেখছেন। পরহেজগারি তো নিজের মধ্যে, যে আপনি আপনার নিয়তকে পরিশুদ্ধতার সাথে পরিশুদ্ধ করে যখন আমল করবেন তখন এর একটা যে ফজিলত রয়েছে, এর যে আপনার একটা আসর তাসির থাকবে সেটা অন্যরকমই হবে ইনশাআল্লাহ তাআলা। দাস আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া এবং পরহেজগার হিসাবে কবুল ও মঞ্জুর করুন। আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি যেভাবে নিজের জীবনকে অতিবাহিত করেছেন তাকওয়া পরহেজগারীদের সাথে, সেই দিকগুলো নিয়ে আলোচনা করতে গেলে আরও অসংখ্য কথা রয়েছে, অনেক টাইম লেগে যাবে, কিন্তু যেহেতু সময়ের একটা সীমাবদ্ধতা থাকে, টাইম বেঁধে দেওয়া হয় যে এই টাইমের মধ্যেই আমাদেরকে শেষ করতে হবে, সেজন্য যা কিছু আমরা আজকে শ্রবণ করলাম, মহান রব তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন, এবং মহান ওলিয়ে কামিল, মহান মুজাদ্দিদ আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত পরআন শাম এ রিসালাত ইমামে ইশক ও মুহাব্বত ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমাতুর রহমান এর পদাঙ্ক অনুসরণ করা তৌফিক নসিব করুন। যারা এনার সম্পর্কে আমরা এখন অজ্ঞ রয়েছি, কিতাব রয়েছে, এখন তো বাংলা হয়েছে, ওনার উর্দুতে কিতাব রয়েছে, আরবিতে কিতাব রয়েছে, এগুলো অধ্যয়ন করে ওনাকে জানি, ওনাকে বুঝি, দূরে বসে সমালোচনা নয়, আমরা তাকে অধ্যয়ন করি, তাকে আমরা স্টাডি করি, যদি আমরা নিরপেক্ষতার সাথে নাকি নিয়ে স্টাডি করি তাহলে দেখা যাবে প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি মাসালা, প্রত্যেকটি লিখনের মধ্যে আপনি তার কোয়া পরহেজগারি আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে কবুল মঞ্জুর করুন, আমাদেরকে মুত্তাকি আশিকের রসুল তাকওয়াবান হিসাবে কবুল মঞ্জুর করুন। আমিন বিজাহি খাতামি নবিগিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ তাআলা আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠান আলা হযরতের উত্তম গুণাবলী নিয়ে আমরা আলোচনা করব। সাথেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
তিনি ছিলেন খুবই আমলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী, আলিমে দিল খোদা ভীরু, কি যে শানো মান আলা হযরতের।